এক্সাইটমেন্ট কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে, এটা বললে খুব একটা মিথ্যা কথা বলা হবে যে আমি ভিউ এর জন্য কন্টেন্ট করি না। না, আমি ভিউ এর জন্যই কন্টেন্ট করি, মানে মানুষ যখন ভিউ পারায় আমার খুব ভালো লাগে, মানুষ দু চারটা শেয়ার দিলে খুব ভালো লাগে, কেউ খারাপ কমেন্ট করলে আমার খুবই খারাপ লাগে, আমার দিলে অনেক কষ্ট লাগে যে আল্লাহ এইভাবে কেন লিখলো, আমি তো এরকম করতে চাইনি। আমার লাস্ট একটা কন্টেন্ট একটা ছেলে লিখছিল যে এত থার্ড ক্লাস কন্টেন্ট বানান কেন রিচ বাড়ানোর জন্য, আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ এটা তো থার্ড ক্লাস না রে পাগলা, আমি তো অনেক চিন্তা ভাবনা করেই বানাইছি, হ্যাঁ একটু খারাপ হতেই পারে একদিনটা কন্টেন্ট, তাহলে থার্ড ক্লাস বলে দিবে মানুষ, আমি নিজে জীবনে একবার কোথাও কমেন্ট করি না যে তোর প্রোফাইল পিকচার থার্ড ক্লাস।
সবাইকে ওয়েলকাম আরো একটা এপিসোডে ডেইলি টকস অফ হাই স্কুল বয়েজ এর। আজকে আমাদের সাথে আছে হচ্ছে বিআর দা ভালুক, যে কন্টেন্ট ক্রিয়েটার হৃদয় ভাই আমাদের সাথে আজকে আছে। তো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম আসলে, বিকজ আমরা এখনো যারা কিনা একটু কমেডি জনার কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কাউকে আসলে আমাদের পডকাস্টের আনি নাই, এবং ভাই হচ্ছে ফার্স্ট পার্সন যে কিনা একটু উনি কন্টেন্ট ক্রিয়েশনে যে কমেডি জনারটা আছে একেবারে নতুন ভাবে ক্রিয়েট করে তাদের মধ্যে একজন। ভাই আপনাকে ওয়েলকাম এই পডকাস্টে।
থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য, তোমাদেরকে অনেক বেশি থ্যাংকস, আর দেখা যাক কথাবার্তা হোক।
আচ্ছা আচ্ছা ভাই, মানে আপনি তো কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করলেন একেবারে মানে 1.5 বছরের মতো হয়ে যাইতেছে, তো ইনিশিয়ালি মানে আমার আপনি কি মানে কারোর থেকে মোটিভেট স্টার্ট করছিলেন নাকি মনে হয়েছিল যে ইয়া আমি একটু ফানি আসি হয়তো বা, এবং বন্ধুরা বলতেছে ফানি ওটার জন্য কন্টেন্ট ক্রিয়েট করছে, মানে ইনিশিয়াল কি প্ল্যান ছিল কখনো কন্টেন্ট ক্রিয়েট করা নাকি লাইক ঝোঁকের বসে বা একটু মনে হইতেছে একটা দুইটা ভিডিও আপলোড দিই ওইভাবে করে স্টার্ট করছিলেন?
না, প্রাইমারি কোনো প্ল্যান ছিল না, মানে এমনও কোনো ইস্যু ছিল না যে হইতেছে কন্টেন্ট ক্রিয়েট করব বা ভিডিও বানাবো। আমাদের যেটা হইতো, মানে আমি যেটা পার্সোনালি করতাম সেটা হচ্ছে যে আমরা এমনি ফ্রেন্ডসরা মিলে যদি কোথাও যাই তাইলে হচ্ছে একটা ভিডিও বানাইতাম যে হ্যাঁ আমরা এখন এইখানে আসি, এইখানে আমাদের খুব ভালো লাগছে, ব্যাস এটাই আমরা করতাম। মানুষজন অ্যাপ্রিসিয়েট করতো, নিজেদের সার্কেলের মধ্যে যারা আছে তারা অ্যাপ্রিসিয়েট করতো, আমি ট্যুর ট্যুর কোথাও গেলে দেন হচ্ছে এই টাইপের কাজ কারবার করতাম, এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সো এটার থেকে মুভ করার কোনো প্ল্যান ছিল না, পেজ খোলা বা ইউটিউব চ্যানেল খোলা এইসব নিয়েও কোনো প্ল্যান ছিল না। মানুষজন বলতো যে একটা পেজ খোল বা একটা ইউটিউব চ্যানেল খোল, বাট এইরকম কোনো আগ্রহ ছিল না। দেন সাডেনলি যেটা হইলো সেটা হচ্ছে যে একটা ভিডিও করলাম, ওই ভিডিওটা আসলে মোটামুটি বেশ ভালো রিচ পাইলো, তো রিচ পাওয়ার পরে বুয়েটেরটা না, তার আগে একটা মেডিকেলের ভিডিও করছিলাম, মেডিকেলের একটা ভিডিও করছিলাম, ওইটা অনেক রিচ পাইছিল। দেন হচ্ছে ডিসাইড করলাম যে কিছু যখন হইলো এটা তো অ্যাকচুয়ালি মানে এটা টাইপ অফ একটা মেসেজ টাইপ মনে হয়েছে আমার কাছে, হ্যাঁ ঠিক আছে একটা ফেম পাওয়া মানে সামথিং একটা মানুষের মানে সাপোর্ট পাওয়া গেছে, সো লেটস ট্রাই দিস। দেন হচ্ছে রেগুলার করা শুরু করছি।
মাঝে
মধ্যে হয় যখন আসলে মনে হয় যে হ্যাঁ অনেকদিন কন্টেন্ট দেওয়া হয় না একটা কন্টেন্ট দেই, তখন বেসিক্যালি ইচ্ছা হয়। তাছাড়া আমি আসলে একটা জিনিস ট্রাই করি যে মাথায় যখন যেটা আসে, এমনও হয়েছে যে এখন মাথায় অনেক কিছু আসতেছে, যেমন মানে যখন মৌসুম চলে কোনো কিছুর তখন আমার মাঝে মধ্যে যদি মাথায় মনে হয় যে হ্যাঁ এখন স্পেসিফিক্যালি নিয়ে বানানো উচিত বা কিছু একটা আসছে মাথায়, হ্যাঁ একটা পাঞ্চ আসছে মাথায়, এই পাঞ্চটা ছাড়লে হয়তো এটা থেকে একটা কন্টেন্ট হবে তখন, এটা ছাড়া কখনো মানে মনে হয় নাই। এই জন্য আমার কন্টেন্ট অনেক গ্যাপও চলে আসে, অনেক সময় দেখা যাচ্ছে হাফ মান্থ কোনো কন্টেন্ট দেই নাই, মাথায় আসে নাই কিভাবে দিব, মানে এমনি সেমনি তো বকা যায় না।
আপনার কন্টেন্ট আমি দেখলাম, আপনার ভিডিওস দেখলাম, যে আপনি আসলে ওইভাবে মানে আলাদা ভাবে বানায় আর ঠানায় আর সুন্দর করে আপনার আর কি নর্মালি ভাবে আপনি বানান, যেভাবে সেলফি ক্যামেরা ধরে মানে মনে হয় যে আপনার মাথায় আসছে আপনি বানায় ফেলাইছেন।
হ্যাঁ না, আমি আসলে আমি অনেক কষ্ট করে সুইচ করছি, আমি যখন প্রথম সেলফি ক্যামেরা ধরে বানাইতাম তখন আসলে তখন হচ্ছিল ওইটাই হচ্ছিল, মানে ওখানে আসলে কোনো মানুষ বলতো যে হ্যাঁ সাউন্ডটা ঠিক মতো নেওয়া উচিত, আমি তখন নতুন নতুন হচ্ছে ইউটিউবে সার্চ টার্চ করতেছি যে হাউ টু মেক মোর সাবস্ক্রাইবার্স, তো তখন দেখলাম যে ওইখানে মানুষজন শেয়ার করে যে রেগুলার ভিডিও দেওয়া উচিত, থাম্বনেইল করতে হবে, তারপরে অডিও অনেক ইম্পর্টেন্ট, তা আমি তখন হিসাব করে দেখলাম যে এত কষ্ট আসলে করতে পারবো না, মানে লাইক মানে হ্যাঁ আমি এটাকে মানে ডিসরেসপেক্ট করতেছি না, যারা এটা করে অবশ্যই আই রেসপেক্ট দেম, ঠিক আছে মানে এখন আবার কোনো কিছু বলা অনেক সমস্যা, মানুষজন ভুল বুঝতে পারে, তো উইথ ডিউ রেসপেক্ট
পাবলিক
আমি
ফিগার
নিজে
হওয়ার
রেসপেক্ট করি না।
হ্যাঁ হ্যাঁ ভাই,
হ্যাঁ
পাবলিকে ভয় আছে
হ্যাঁ
হঠাৎ হঠাৎ করে, লাইক লাস্ট পডকাস্টে বলে দিছিলাম কি না কি, পরে দেখি কমেন্টের মধ্যে একজন এসে ক্যাচ করে ফেলছে
হ্যাঁ
ওইটার কারণে,
তো
পরে ইয়া হয়ে গেছিল, ফিগার খেয়েছে অনেকে।
তো না আমি মানে তো আমার মাঝ কাছে মনে হয়েছে যে না করি, রেগুলার যেভাবে চলতেছে। হ্যাঁ মাথায় এখন এইটা আসলো, আমার আবার আরেকটা প্রবলেম হয় যে একটা জিনিস মাথায় আসছে, ওটা যদি র্যাপিডলি না বানাই তাহলে ওইটার মুড হারায় যায়। মানে একটা জিনিস যেটা আমার কাছে এখন অনেক হাস্যকর, সেটা একদিন পর আমার কাছে অনেক বেশি বোরিং। সো আমি যদি ওই জিনিসটা র্যাপিড শুট না করি, তাহলে একদিন পর আমি নিজে ওটা শুট করে মজা পাবো না। এটা আমার পার্সোনালি ফিল হয়, আমি জানি না বাকিদের কিরকম লাগে। তো এই জন্য আমি আসলে খুব বেশি প্রিপারেশন নিতে প্রেফার করি না। তবে এখন সাউন্ড নিয়ে কাজ করছি, অনেক রিকোয়েস্ট মানুষের।
তো বাই দ্য ওয়ে ভাই, আপনি যে হলের বন্ধুদের সাথে ভিডিও বানান, ওরা কিভাবে যুক্ত হয়েছে, মানে ওরা কি লাইক মজা পায় যে আপনার সাথে কন্টেন্ট ক্রিয়েট করা? মানে আমি দেখতেছিলাম একটা দুইটা ভিডিওতে লাইক আপনার ফ্রেন্ড হচ্ছে অনেকটা মানে খুব লজ্জা পাইতেছে, খুব লজ্জা পাইতেছে একেবারে, আর মানে
ওরা
অনেকগুলো একেবারে ইয়া করতেছিল। হ্যাঁ ভাই
না ওরা ওরা মাঝে মধ্যে অনেক মজা পায়, হ্যাঁ, কিন্তু মজা ওরা ততক্ষণ পর্যন্ত পায় যতক্ষণ পর্যন্ত আমি ওদেরকে আসলে কন্টেন্টটা ডিসক্রাইব করি। আমি ম্যাক্সিমাম সময় ওদেরকে বলি না। দেখা যাচ্ছে আমি একটা ভিডিওতে তিনটা সিন আছে, এখন একটা সিন আমি একজনকে নিব এ, একটা সিনে বি কে নিব, একটা সিনে সি কে নিব। সি জানে না এ আর বি কি করতেছে বা এ আর বি তে কি হচ্ছে, খালি এই জানে যে হ্যাঁ ওই সিনে এটা ওকে করতে হবে। আর যখন ওরা কন্টেন্ট করতে যায় তখন ওরা অনেক লজ্জা পায়, তখন ওদের অনেক লজ্জা কাজ করে। ওভারঅল ওরা খুব এক্সাইটেড, মানে এটা আমার একটা সুবিধা, সেটা হচ্ছে আমার ক্যাম্পাসের যে ফ্রেন্ডসরা আছে বা যে জুনিয়ররা আছে ওরা অনেক এক্সাইটেড। ওদেরকে যখন আমি বলি যে হ্যাঁ এটার জন্য দরকার চলে যায়, চলে আসে। কিছু তো আমার, আমি যেখানে থাকি একটা ফ্ল্যাটে থাকি আমি, ওইখানে কিছু আছে, ওরা তো যে কোনো সময় ওরা রাজি যে হ্যাঁ এখন এটা লুঙ্গি পরে নাচতে হবে, তোমরা বের হও। ওরা কোনো সেকেন্ড কোনো কোশ্চেন করে না যে হ্যাঁ ভাই লুঙ্গি পরে কেন নাচবো। যেমন আমার মেসে দুইটা জুনিয়র আছে, দুইটা ছেলে, ওদেরকে আমি লাস্ট একটা কন্টেন্টে বলেছি যে দুজনকে লুঙ্গি পরে নিয়ে আসতে হবে, দুজনকে লুঙ্গি পরে নাচতে হবে আমার সাথে। ওরা ওরা হ্যাপিলি এগ্রি করে ফেলছে, হ্যাঁ ঠিক আছে ভাই লুঙ্গি পরে তো নাচতে হবে, কোনো সমস্যা নাই। ভাই লুঙ্গির নিচে কি প্যান্ট পরা যাবে? আমি বলছি হ্যাঁ প্যান্ট পরা যাবে।
ভাই আপনি যে এই যে ভিডিও বানাচ্ছেন আর কি, কোনো আর কি ফানি ভিডিও বা আপনার কমেডি টাইপের, অনেক আছে না ভাই বাসা থেকে যে অনেক আত্মীয় স্বজন ফুফু বা চাচা টাচা এটা বলে এই তুমি এটা কি ভিডিও বানাও ইউটিউবে এইসব, হ্যাঁ এগুলো কি কন্টেন্ট বানাচ্ছ, মানুষ ভালো ভালো ভিডিও বানায় কত জ্ঞানী নেনি তুমি, এগুলো কি বলো, এরকম কখনো শুনছেন ভাইয়া? আমি
এরকম
শুনেছি
হয়েছিল, এটা হচ্ছে যখন আমি একদম শুরুর দিকে লাস্ট ইয়ার যখন করতাম, তখন হচ্ছে আমি একটা ঈদের কন্টেন্ট বের করছিলাম সালামি রিলেটেড, যে একটা ফকির ভিক্ষা চাচ্ছে সালামি, ঠিক আছে, ওইটা নিয়ে আমি একটু ঝাড়ি খাইছিলাম যে আমি কেন এরকম করলাম। তারপরে এইটার পরে হচ্ছে নিজের রিলেটিভটা খুব অ্যাপ্রিসিয়েট করে, মানে মানে মোটামুটি যেটা আমাদের জেনারেশন কাজিনরা তারা অ্যাপ্রিসিয়েট করে, কাজিনদের উপরের যে জেনারেশনটা মানে খালা পুরা এরা অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু আবার কিছু বলতেও পারে না, এটা একটা মানে। তবে মানে খুব বেশি যে মানে ঝাড়ি ঝুড়ি শুনছি এরকম না, মানে কি বলে যে এটা কি করতেছি এরকম টাইপের কথাবার্তা শুনছি, খালি এগুলাই পড়াশোনা করার কোনো নাম নাই এই জিনিসগুলো।
আর ভাই মনে করেন বাই চান্স রেজাল্ট আপনার একটু অন্য বা সেমিস্টার বা কিছু একটু খারাপ হয়েছে, তখন তো এই বিষয় নিয়ে খোটা খাওয়া লাগে না যে এই শালা কিন্তু।
এখানে একটা সুবিধা হচ্ছে কি, এই বয়সটা পার হয়ে গেছে, মানে ভার্সিটিতে উঠে গেছি, তো এখন যদি ইন্টারমিডিয়েট লাইফে থাকতাম তাহলে এটার একটা চান্সেস ছিল। তো ভার্সিটিতে আসলে মানে রেজাল্ট কি খুব একটা বদার করে না ফ্যামিলি,
ভাই আমারটা তো
আছে
এরকম হয়
কিছু
যে
কিছু পড়ে গেছে।
আম্মু আছে তো, মানে আম্মু তো আমার মানে ধরেন আমি ফার্স্টে গেম এর ভিডিও দিতাম, সো গেম থেকে মানে একটা আর্নিং আসছিল, সো আম্মুটার কানে কনভিন্স হয়ে গেছিল। তো মজার জিনিস হচ্ছে এখন আম্মু এসে দেখে যে ছেলে কি করতেছে, সো আমার খুব বেশি লজ্জা লাগে যে আল্লাহ দেখতেছে কন্টেন্টে, কারণ কি না কি কথা বলতেছি। আম্মু খুব অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু মেইন জিনিসটা লজ্জা লাগে হচ্ছে যে এসে দেখতেছে, এটাই খুব বেশি ইয়া লাগে আমার।
এর জন্য ভাই লাস্ট পডকাস্টে জনক ভাই ছিল, আমি হচ্ছে তখন ভাই মানে একটু প্রেম ট্রেম নিয়ে কথা বলছিলাম, তো আমি আসলে ভাবিনি যে আম্মু ভিডিও দেখে আমারটা ওইভাবে সার্চ টার্চ দিয়ে ইউটিউবে। পরে ভাই আম্মু এসে আমাকে বলতেছে হ্যাঁ তুমি তো জনক যে আসছিল তোমাদের পডকাস্টে ওনাকে দেখলাম প্রেম ট্রেম নিয়ে কথা বলতেছে, তুমি ছেলেটা একদম হেজিটেট ফিল করাই দিছো পডকাস্টের মধ্যে, কি বলো তুমি জনক ভাই বলতো। আমি তো পুরো বলো দেখেছি যে আয় হায় আম্মু দেখে আমার ভিডিও।
না আমি এই দিক দিয়ে অনেক লজ্জা পাই, আমি এই জন্য আমি যখন কন্টেন্ট করি বাসার সাথে তখন রুম টুম লক করে কন্টেন্ট করি, আর আমার আমার ফ্যামিলি হচ্ছে দেখে না, এটা দিকতে আমি অনেক অ্যাডভান্টেজ, কারণ আম্মু আব্বা বাবা কেউই হচ্ছে চালায় না, ফেসবুক থেকে তারা অনেক দূরে এবং আমি তাদেরকে আরো দূরে রাখতে চাই।
দেখলে কি ঝামেলা আছে নাকি?
না দেখলে ঝামেলা নাই, বাট এই যে সেম ইনসিডেন্টটা আমার সাথে হবে, আমি আসলে খুবই লজ্জা পাই, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বারদের দিক থেকে। মানে আমি যখন ডিবেটও করতাম তখন আমি মানে আমার মানে যখন একটা ডিবেট করতেছি আশেপাশে অনেক অডিয়েন্স আছে, কোনো প্রবলেম নাই, যে কোনো একটা প্রোগ্রাম করতেছি আশেপাশে অনেক অডিয়েন্স আছে, কোনো প্রবলেম নাই, ফ্যামিলি মেম্বার থাকা যাবে না। আমি আম্মুকে বলছি যে না আমি মেম্বার থাকব না, ওটা চলে ফ্যামিলি মেম্বার থাকলে অনেক লজ্জা পাই।
দেখো ভাই মানে আপনার ওই যে আপনি তো আমি একটা দেখতেছিলাম আপনার একটা প্রজেক্ট নিয়ে অনেকদিন ধরে কাজ করছিলেন, ওই যে কিলো ফাইট যে প্রজেক্টটা আছে না, ওইটা কিভাবে স্টার্ট করছিলেন? মানে মানে বাংলাদেশে তো লাইক F1 নিয়ে বা এগুলা নিয়ে একেবারে হাইপ টাইপ নাই। মানে আমি যখন আমি খেয়াল করছি যে ডিবেট সার্কিটের অল্প কিছু মানুষ F1 দেখে, মানে বাংলাদেশে F1 তেমন মানুষ দেখেও না আবার। তো আপনারা কিভাবে ইন্টারেস্ট ফিল করলেন যে লাইক এরকম একটা গাড়ি বানাবেন বইটা নিয়ে কাজ করবেন?
আচ্ছা, আমরা বেসিক্যালি হচ্ছে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, সো আমরা আমাদের হচ্ছে এই প্রজেক্টটা শুরু হয়েছে অ্যাপ্রক্সিমেট 2018 সালে, তখন আমরা ফার্স্ট ইয়ার। তো মেকানিক্যালে মানে অনেক কন্টেস্ট থাকে, আর মেকানিক্যালের একটা হচ্ছে অর্গানাইজেশন থাকে, একটা হচ্ছে ইনস্টিটিউশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন টাইপের, আইমিকি নাম। তো ওদের হচ্ছে ওরা এই এই ধরনের কন্টেস্ট গুলা মানে লঞ্চ করে, আরো কিছু অর্গানাইজেশন আছে বিভিন্ন দেশে এই ধরনের কন্টেস্ট থাকে, ওরা হচ্ছে এই ফর্মুলা ওয়ান গাড়ির স্টুডেন্ট ভার্সন আছে, মানে মোটামুটি গাড়িতে ওরা কিছু এক্সট্রা রুলস অ্যাড করে, যেমন ফর্মুলা ওয়ান যে গাড়ি সেটার ইঞ্জিনের কোনো লিমিট নেই, ব্যাটারি নির্দিষ্ট লিমিট থাকতে পারে আমি জানি না, হ্যাঁ মানে মানে একটা মানে ভালো সিসি অনেক বেশি সিসি ইঞ্জিন ইউজ করা যায়, তারপরে হচ্ছে আরো অনেক রুলস থাকে, হ্যাঁ অ্যারোডাইনামিক ডিভাইস ইউজ করার জন্য হোক বা গ্রাউন্ড মানে হাবি যাবি অনেক রুলস। এই রুলস টুলস দিয়ে মানে ওরা হচ্ছে মোটামুটি একটা স্টুডেন্ট লেভেলের গাড়ি মানে ম্যানুফ্যাকচার করার একটা কম্পিটিশন লঞ্চ করে। তো এই কম্পিটিশন সম্পর্কে হচ্ছে আমাদের খোঁজ পায় আমাদের হচ্ছে এক বছরের সিনিয়র দুজন ভাই, দেন তারা ডিসকাস করে যে মোটামুটি তাদের ইঞ্জিনিয়ারিং নলেজ ইমপ্লিমেন্ট করার জায়গা বেস্ট জায়গা হচ্ছে এটা, মানে এটা করলে এক হচ্ছে তারা একটা জিনিস ডেভেলপ করতে পারবে যেটা অটোমোবাইল সেক্টর অনেক কাজে লাগবে, সেকেন্ডলি রিসার্চ পারপাস অনেক বেশি কাজে লাগবে, কারণ এই গাড়ি রিলেটেড বা অটোমোবাইল রিলেটেড এই কাজগুলো করতে গেলে অনেক অপরচুনিটিস আসে, ব্রেক থেকে শুরু করে স্টিয়ারিং সিস্টেম থেকে শুরু করে, কারণ গাড়ির তো অনেক পার্টস, ইঞ্জিন ব্রেক স্টিয়ারিং থেকে মানে ফুয়েল মানে অনেকগুলো পার্টস অনেকগুলো রিসার্চের অপরচুনিটিস আসবে, দেন তারা ওটা শুরু করে। আমরা প্রথমে চিন্তা করি না যে আপনি বড় কিছু করতে পারবো, মানে একটা গাড়ি বিল্ড করা থেকে শুরু করে একটা কম্পিটিশন অ্যাটেন্ড করা পর্যন্ত মানে এত কিছু যে করতে পারবো এটা আমরাও চিন্তা করি না, কারণ অনেক অবস্টাকলস ছিল আর ওই লেভেলে আসলে এত স্বপ্ন দেখা পসিবল হয় না। দেন তারা হচ্ছে আমাদেরকে ইনক্লুড করে এখানে, যে তারা আমাদের সাথে কথাবার্তা বলে যে আমরা তাদেরকে সাপোর্ট করবো কিনা বা আমরা এই কাজ করতে আগ্রহী হবো কিনা। প্রথমে শুরু হয়েছিল এটা পার্সোনাল রিলেশনের বেসিসে, মানে আমরা ভাই ব্রাদাররা একসাথে আড্ডা আড্ডা দিতাম বসতাম ভার্সিটিতে যেটা হয়, দেন ওইখান থেকে বেসিক্যালি টিমটা স্টার্ট হয়।
আপনাদের যে টিমটা আছে মনে হয় 6 জন আছে টিমে?
না 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 আরো বেশি জন আছে, 6 জনের ছবিটা বের হইছে আসলে, মানে টিমে আরো অনেক লোক ছিল।
সায়েন্স ক্লাবের ওখান থেকে পোস্ট দিছিলাম তো আপনার,
হ্যাঁ হ্যাঁ
যখন এটা ভাই বাংলাদেশে ওই যে আপনার বেশ কিছু বড় বড় পত্রিকাতেও আসছিল তো এটা,
হ্যাঁ হ্যাঁ এটা আসছিল হচ্ছে এটা লাস্ট ইয়ার আসছিল, যখন হচ্ছে আমরা আমাদের একটা ভিডিও লঞ্চ করছিলাম, ওইটা আমাদের মানে গাড়িটা ফুললি ফাংশনাল হওয়ার পরে আমরা হচ্ছে ভিডিওটা লঞ্চ করছি।
আপনি কি সরাসরি ক্রিয়েটিং প্রসেসের সাথে যুক্ত ছিলেন, মানে একেবারে যে এই মানে একেবারে পার্টের মানে ইয়া থেকে যে শুরু করলো ওরা, আপনারা যে একেবারে শুরু করলেন মানে ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু?
না আমরা হচ্ছে এটা মূলত ডিভাইড করা, মোটামুটি মানে অনেকগুলো সাবসেক্টর আছে, যেমন আমি মেইনলি আছি হচ্ছে এটার বিজনেস পার্ট, মানে বিজনেস পার্ট বলতে এই কম্পিটিশনের একটা বিজনেস সাইড আছে, স্ট্যাটিক ইভেন্ট আছে, এখানে আসলে ওনাদেরকে এটা বোঝাইতে হয় যে এই গাড়িটা কেন মানুষ কিনবে, বা এই গাড়িটা যদি আমার ইনভেস্টর নেই তাহলে ইনভেস্টরকে আমি কেন মানে কি হিসেবে ইনভেস্টর আমার গাড়িতে ইনভেস্ট করবে, এরকম একটা সাইড আছে। এটার জন্য আসলে বিভিন্ন এই গাড়ির কস্ট কেন কম বা সামথিং লাইক দ্যাট, এই ধরনের হাবি জাবি জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতে হয়, আমি বেসিক্যালি এটা হ্যান্ডেল করছি। বাট ওভারঅল থ্রু আউট দ্য জার্নি আমরা সাথে ছিলাম, যেমন হচ্ছে এই গাড়িটার মূল কনস্ট্রাকশন ফেজ গেছে হচ্ছে 2021 সালে মোটামুটি যশোরে, যশোরে হচ্ছে একটা ওয়ার্কশপে, কারণ তখন ক্যাম্পাস বন্ধ ছিল মেইনলি। আমাদের কাজ হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে ক্যাম্পাসে
গেলে। আপনি একেবারে কোভিড টাইমে করতেছিলেন মানে কোভিডের ওই টাইম?
হ্যাঁ, এমনও সময় হয়ে গেছে তখন লকডাউন ছিল, তখন আমি আমি ছিলাম না, আমি চলে আসছিলাম, আমি রাজশাহীতে চলে আসছিলাম, বাট আমাদের টিমের মেম্বাররা ছিল, ওরা হচ্ছে যশোরে ঈদও করছে
এই প্রজেক্টের
জন্য হচ্ছে। হ্যাঁ, প্রজেক্টের জন্য, মানে গাড়িটা কমপ্লিট করার জন্য বেসিক্যালি। কারণ আমরা চিন্তা করছিলাম যে লাস্ট ইয়ার আমরা কনটেস্টে যাব, লাস্ট ইয়ার লাস্ট মুহূর্তে হচ্ছে আমাদের কনটেস্টে যাওয়া বাতিল হইছে, কারণ হচ্ছে ইউকে থেকে ওরা আমাদেরকে রেড লিস্টের থেকে সরায় নাই বাংলাদেশকে, এই জন্য হচ্ছে আমরা কনটেস্টে যাইতে পারি নাই। তো ওই জন্য আমাদের গাড়ি শেষ করার অনেক তাড়া ছিল, দ্যাটস ওয়াই ওরা ঈদও করছে ওখানে। তো ওইখানে থ্রু আউট দ্য জার্নি আমরা দেখছি যে কিভাবে কি হয়েছে, ওভারঅল কিভাবে ফাংশনাল হয়েছে আর কি।
বাই দ্য ওয়ে ভাইয়া, কনটেক্সটের মানে ইয়াটা কেমন ছিল, মানে প্রসেস বা আপনাদের ওইখানকার মানে ওই সময় কনটেক্সটের সময়টা কেমন ছিল আর কি, মানে জার্নিটা
এক্স্যাক্ট? আমাদের যে কনটেস্টটা হয়েছে এটা অনলাইন হয়েছে, মানে আমরা ইউকে যাইতে পারি নাই বেসিক্যালি। কনটেস্ট এখানে অনেকগুলো কনটেস্ট হয় ফর্মুলা স্টুডেন্টের, একটা হয় ইউকে তে, নেদারল্যান্ডসে হয় ফর্মুলা স্টুডেন্ট, জার্মানিতে হয়, তারপর হচ্ছে চেক রিপাবলিকে হয়। মোটামুটি ইউকে তে যেটা হয় সেটা তো হচ্ছে ওদেরকে একটা ডিজাইন রিপোর্ট সাবমিট করতে হয়, মানে আমরা কি কি জিনিসপত্র ইউজ করছি, ওভারঅল টেকনিক্যাল অনেক কোয়ালিফিকেশন থেকে শুরু করে যাবো তোদেরকে সাবমিট করতে হয়। আর বাকিগুলাতে কুইজ হয় একটা, মানে বাংলাদেশে বসে থেকে আমরা হচ্ছে অনলাইনে কুইজ দেই, এই প্রসেসে ওরা হচ্ছে সিলেকশন করে, সিলেকশন হয়ে যাওয়ার পর ওরা ইনভাইটেশন পাঠায়। তো লাস্ট ইয়ারের আগের ইয়ার মানে 2020-তে আমরা হচ্ছে ইউকে, চেক রিপাবলিক, নেদারল্যান্ডস এই তিনটা দেশ থেকে ইনভাইটেশন পাই। লাস্ট ইয়ারও মোটামুটি তিনটা দেশ থেকে ইনভাইটেশন পাই, আর এই ইয়ারে আমরা হচ্ছে মোটামুটি এই ইয়ারে চারটা দেশের ইনভাইটেশন পাইছি, অ্যান্ড ওভারঅল দুইটা রেজিস্ট্রেশন কমপ্লিট করছি। সো এখন মোস্ট প্রবাবলি এই ইয়ারে হচ্ছে জুলাইতে আমরা ইউকে যাইতে পারি, আর আগস্টে হচ্ছে জার্মানি যেতে পারি। এখন দেখা যাক, আসলে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এই জন্য এখনই আমরা হচ্ছে শিওরলি বলতে পারছি না যে হ্যাঁ চলে গেলাম।
তাও তো কত দূর আসছেন আপনারা, কষ্ট করে। এটার পিছে যে আপনাদের যে খরচ খরচ এইটার বিষয় কিভাবে আসছে?
এখানে হচ্ছে ম্যাক্সিমাম হেল্প কোর্স হচ্ছে আমাদের অ্যালামনাইরা, মানে আমাদের ইউনিভার্সিটি অ্যালামনাই যারা আছেন তারা আমাদেরকে প্রচুর হেল্প করছে, মানে ফান্ডিং থেকে শুরু করে যাবতীয় ম্যানুফ্যাকচারিং কস্ট পর্যন্ত, মানে ম্যাক্সিমাম ওনারাই আসলে বিয়ার করছেন। এখন নেক্সট আমরা হচ্ছে এই কম্পিটিশনে যাওয়ার জন্য স্পন্সর কালেকশনের প্রসেসে আছি, এখন দেখা যাক স্পন্সর পাওয়া যায় কিনা।
ও বাই দ্য ওয়ে, আপনার এই যে কুয়েটের মানে হল লাইফটা কেমন যেতেছে আপনার? মানে আপনারা তো হলে থাকে, মানে হল বা আপনি তো একেবারে ব্যাচেলার লাইফ কাটাইতেছেন, তো একসময় ফ্যামিলির সাথে থাকতেন, তো ওইখান থেকে ওইখানে লাইফটা কেমন আপনার?
আমি একচুয়ালি ফার্স্টে চাই নাই যে আমি রাজশাহীতে থাকবো না, মানে আমি মানে বাসা থেকে বের হবো, এটা আমার মেইন প্ল্যান ছিল। এই জন্য আমি রুয়েটে পরীক্ষা দেইনি, কারণ আমি মোটামুটি শিওর ছিলাম যে আমি যদি রুয়েটে পরীক্ষা দেই আর বাই এনি চান্স যদি রুয়েটে চান্স পাই আমাকে বাসা থেকে ছাড়বে না, আমাকে রুয়েটেই বোঝাতে হবে। হ্যাঁ,
আপনি শুরুতেই বলছিলেন মানে বাইরে চলে যাওয়া।
হ্যাঁ, বাইরে চলে যাও, ঠিক
আছে,
রাজশাহীতে থাকি থেকে বের হবে। হ্যাঁ, রাজশাহীতে থাকবো না, এন্ড অ্যাকচুয়ালি জানি না, এটা আমি ফিল করছি যে ক্যাম্পাসে যে অ্যাকচুয়ালি মানে এটা ভুল ডিসিশন না, বাট এটা তো ইজি ডিসিশনও না, মানে খুব একটা ভালো লাগে না বাসা থেকে বাইরে গেলে। হ্যাঁ, অনেক প্যারা লাগে, প্রথম প্রথম খাওয়া দাওয়া নিয়ে প্যারা লাগে, একটা যায় নতুন জায়গায় থাকা নিয়ে প্যারা লাগে, দেন ডে আফটার ডে যত দিন গেছে তারপর হচ্ছে নতুন ফ্রেন্ডস হয়েছে, বিভিন্ন এলাকার মানুষজনের সাথে পরিচয় হয়েছে, সো তারপর থেকে ভালো লাগা শুরু করে আসলে। মানে এখন এমন হয়েছে যে বাসা থেকে যেতে অনেক পেইন লাগে, পেইনটা লাগে আসলে দুইটা কারণে, এক হচ্ছে ওখানে যে ক্লাস করতে হবে পরের দিন সকাল 8:00 বা 8:50 ক্লাস, এটা একটা পেইন, যে রুম গুছাইতে হবে এটা একটা পেইন, অনেক কিছু ধুলাবালি পরিষ্কার করতে হবে এটা একটা অনেক বড় পেইনফুল কাজ, এটার জন্য খারাপ লাগে, বাসা থেকে যাইতে ইচ্ছা করে না। এটা ছাড়া আমাকে যদি কেউ ওখানে বলতো যে ওখানে কোনো ক্লাস নাই, ওখানে যেও আমার ছুটি, আমি ওখানে সুরসুর করে চলে যেতাম, কোনো সমস্যা নেই, কারণ ক্যাম্পাস লাইফটা এত মজা। আর আমি অ্যাকচুয়ালি ব্লেসড, আই ফিল ব্লেসড যে আমার ক্যাম্পাস লাইফটা হচ্ছে ফাটাফাটি একটা ক্যাম্পাস লাইফ, আমি এত এনজয় করি, এত মানে এত মজা করি ওখানে, মানে গান বাজনা থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম, ক্লাবিং, তারপরে আমাদের ওখানে একটা পকেট গেট আছে, ওখানে আড্ডাটা দেওয়া, বন্ধু বান্ধবদের সাথে, সিনিয়রদের সাথে যে সম্পর্ক, মোটামুটি ওভারঅল সবকিছু নিয়ে মানে বিজি থাকি, বিজি লাইফ যায়, যখন রেস্ট নেই তখন মানে তখনও খুব ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে এখন একটু চেগাচ্ছি, সুন্দর একটা সময় কাটতেছে, ঠিক আছে। সারা রাত ঘোরাফেরা করা, কোথাও একটা বসে থেকে অনেকক্ষণ সময় কাটানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মানে অ্যাকচুয়ালি যে ক্যাম্পাস লাইফের স্বপ্নটা দেখছি, যে ছোটবেলায় থাকে না একটা ক্যাম্পাস লাইফের স্বপ্ন দেখি যে হ্যাঁ রাতের বেলা আড্ডা টাড্ডা দিব, গোল হয়ে বসে থেকে কেউ একজন গান বাজনা করবে, অনেকক্ষণ ধরে গল্প গুজব হবে, এই ক্যাম্পাস লাইফটা পাইছি, মানে এই ক্যাম্পাস লাইফের বাইরে কিছু পাইনি। তবে প্রশাসন অনেক স্ট্রিক্ট, যে কারণে মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে হ্যাঁ ছুটি দিল না, নাম্বার দিল না, পরীক্ষা নিয়ে নিচ্ছে, এগুলা কি ধরনের কথা, স্যাররা এরকম কেন করতেছে, এই এই জিনিসপত্র নিয়ে আমরা আজীবনই হচ্ছে চিল্লাচিল্লি করি। যদি এটা নিয়ে চিল্লাচিল্লি না করি তাহলে এটাও একটা ক্যাম্পাস লাইফের অংশ, এটাও মিস করতাম। ওভারঅল খুবই ফাইন, মানে ভালো লাগে অ্যাকচুয়ালি।
আচ্ছা ভাই, মানে আমি আসলে রাবিদ ভাইয়ের সাথে পডকাস্ট করতেছিলাম, তো রাবিদ ভাই ভাই তো রাজশাহী, সো আমি আসলে ওনাকে আস করতে ভুলে গেছি, সো আমি আপনাকে আস করতে চাইছি রাজশাহী নিয়ে। আসলে আসলে রাজশাহীটা কেমন, মানে আমার কখনো রাজশাহী যাওয়া হয় নাই এবং রাজশাহী তো আম বিখ্যাত, মানে আপনার রাজশাহী লাইফটা কেমন ছিল, মানে এখন তো আপনি অনেক দিন একটা ছোটবেলা থেকে তো রাজশাহীতেই বড় হয়েছেন, তো এখানকার লাইফটা কেমন আসলে, মানে আমি আসলে কখনো
আমার
যাইনি, আমার খুব বেশি কিউরিয়াসিটি আছে এটা নিয়ে।
আমার কাছে মনে হয় যে রাজশাহী হচ্ছে এখন আমার কাছে পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে রাজশাহী হচ্ছে থাকার জন্য বেস্ট একটা জায়গা, মানে এর চেয়ে সুন্দর শহর হইতে পারে না, এর চেয়ে সুন্দর শহর হইতে পারে না। কেন, মানে আমি একটা জিনিস দেখছি যে বিভিন্ন শহরে আমি গেছি, তো মানে আমার ডিবেটের সূত্রে আমার আসলে অনেক জায়গায় ঘোরা হয়েছে, অ্যাটলিস্ট আমি চিটাগাং গেছি, আবার ট্যুর করার জন্য ঘুরছি, সিলেট গেছি, তারপরে হচ্ছে ঢাকা তো অ্যাজ ইউজুয়াল যাওয়া হয়েছে, এখন খুলনায় থাকছি, বরিশাল কখনো যাই নাই, আই হোপ সো একদিন যাব।
এখন বরিশাল যান নাই?
না আমি কখনো বরিশাল যাই নাই, বরিশাল এই একটা জায়গা বাদ আছে আমার যাওয়ার, বাকি মোটামুটি সবগুলা বিভাগ আমার ঘোরা হয়ে গেছে। লাস্ট ইয়ার হচ্ছে দিনাজপুর,
নোয়াখালী
এইগুলা জায়গায় গেছিলাম। হ্যাঁ
নোয়াখালী গেছি,
নোয়াখালী
না, নোয়াখালীও যাওয়া হয় নাই, নোয়াখালী যাওয়া হয় নাই। ওভারঅল এই কয়েকটা জায়গা ঘোরা হয়েছে। তো আমি একটা জিনিস দেখছি যে প্রত্যেকটা জায়গায় মানুষের মধ্যে একটা কন্টেস্ট হচ্ছে, সেটা হচ্ছে যে ধরো আমি একটা রিক্সায় বসে আছি, পাশের একটা রিক্সালা চিন্তা করতেছে ওই রিক্সাটাকে আমি ওভারটেক করবো, বা এরকম মানে যানবাহন গুলোর মধ্যে কন্টেস্ট আছে যে হ্যাঁ আমাকে ওই জায়গায় পৌঁছাইতে হবে তাড়াতাড়ি, আমি ঢাকায় গেছি, ঢাকায় যে আমি অবাক হয়ে গেছি যে মানুষগুলা এইভাবে চালায় কেন, ঢাকার রিক্সা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা মানে রাইড, আমি ঢাকার রিক্সা সবচেয়ে বেশি অ্যাভয়েড করার চেষ্টা করি, মানে খুবই ডেঞ্জার আমার কাছে, প্রতিবার মনে হইতেছে আচ্ছা পড়ে গেলাম শান্ত, তো আর এখানে জ্যামজুম নাই, রাস্তাঘাট সুন্দর। সেদিনও আমাকে কেউ একজন জিজ্ঞেস করতেছিল রাজশাহী কেন ভালো, রাজশাহীতে অনেকে বাইরে থেকে যারা আসে, রাজশাহীর একটাই প্রবলেম আমার কাছে মনে হয় সেটা হচ্ছে রাজশাহী প্রচুর গরম, অনেক গরম পড়ে রাজশাহীতে, যেটা আসলে টলারেন্স করার মতো না, খুবই বৃষ্টি গরম পড়ে। বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ মানে কেউ যদি থাকতে চায় একটু শান্তি মতো, দেন হচ্ছে রাজশাহী খুবই অসাধারণ একটা জায়গা, মানে সবকিছু কাছে, বের হলে একটা রিক্সা পাওয়া গেল, যত মানে খুব দূর হইলেও মনে হয় 10 মিনিটের রাস্তা, ওভারঅল মানে এর চেয়ে ভালো কি হইতে পারে।
আচ্ছা ভাই,
মানে রাজশাহী কি বিখ্যাত ভাই ওখানে প্লেসের মধ্যে, মানে রাজশাহীতে কোন জায়গাটা জন্য মানুষ যায় ওখানে ঘুরতে, মানে
আপনার ফেভারিট জায়গা কোনটা, মানে রাজশাহীতে আসলে আপনি কোথায় বসেন আর কি?
হ্যাঁ মানুষ ট্যুর ফুর দিতে গেলে রাজশাহীতে কোথায় ঘুরতে যায় মেইনলি?
রাজশাহীতে আসলে মানে ট্যুর দিতে গেলে মানুষ যেটা করে সেটা হচ্ছে পদ্মার ধারে যায় আর রাজশাহী ইউনিভার্সিটি যায়, এই দুইটা জায়গাতে ম্যাক্সিমাম মানুষ যায়। তো আমরা আসলে এই মানে আমি ছোটবেলা থেকে আমাদের এই জায়গাগুলো যে যে মুখস্থ হয়ে গেছে, আমরা রাজশাহীতে যাওয়ার জায়গা, যেমন আমাদের হচ্ছে একটা গ্যাং আছে, আমরা মোটামুটি কয়েকটা মানুষ মিলে সার্কেল, আমরা হচ্ছে প্রতি ঈদের সময় বের হই, এখন তো ম্যাক্সিমাম সময় ঈদে আসা হয়, ঈদে আমরা বের হই, বের হয়ে আমরা চিন্তা করি যে আমরা আসলে কোথায় যাব, এন্ড আমরা ডিসাইড করি যে আসলে সব জায়গা ঘোরা শেষ, এখন নতুন করে যাওয়ার কোনো জায়গা নেই, এবং ওই একই জায়গাগুলো আমরা রিক্যাপ টিক্যাপ করতেছি। তো রাজশাহী থেকে যদি ট্যুর দিতে আসে, ওই একটি বাদ একটা জায়গা হচ্ছে যেখানে পদ্মা নদী দেখা যায়, খুব সুন্দর একটা বাঁধ দেওয়া, বাঁধের কালার বাঁধের সাইজ হচ্ছে টি এর মতো, পাশে আর একটা আছে আইবাদ, বাঁধটা আই এর মতো, পদ্মা গার্ডেন, ওখানেও একই পদ্মা নদী দেখে, মানে একটা পুরো লাইন চলে গেছে রাজশাহী টুরে, যেখান থেকে মানুষ খালি পদ্মা নদী দেখছে,
অনেক কাপল
বেশি দেখা যাচ্ছে,
আপনার সেট লাগে না অনেক কাপল দেখে,
কোথাও একটু বেশি দেখা যাচ্ছে কোথাও একটু কম দেখা যাচ্ছে, ওই একই নদী একই স্রোত একই পানি একই নৌকা সেম, কোন ডিফারেন্স নাই, এবং একই ফুচকা একই দাম এবং একই বিশ্রী টক। আমি যতদূর জানি আমি তো কখনো যাই নাই ডেটে। তারপরে হচ্ছে আর রাজশাহী ইউনিভার্সিটিতে যাই, কারণ রাজশাহী ইউনিভার্সিটি একটা বিউটিফুল প্লেস, মানে খুবই সুন্দর, আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ইউনিভার্স ক্যাম্পাস হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, হ্যাঁ তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর খুবই সুন্দর। হ্যাঁ আগে রাজশাহী আমি কেন রাখলাম, কারণ আমার কাছে রাজশাহী 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 তাই রাজশাহী আগে। জাহাঙ্গীরনগরে যে না আমার আসলে জাহাঙ্গীরনগর আমি পুরাটা যতটুকু ঘুরছি তার চেয়ে রাজশাহী বেশি ঘুরছি, এই জন্য রাজশাহী বেশি ভালো লাগছে। বাট জাহাঙ্গীরনগর খুবই সুন্দর। আমি আমি চিরাং ইউনিভার্সিটি যাইনি, আমি যখন রাজশাহীতে আসি আমি তখন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে বসি, এছাড়া হচ্ছে আমাদের ছোটবেলার কিছু টং টং ছিল ওইখানে আমরা বসি।
আপনার জন্য ভালো জায়গা এখানে, তো এতগুলো মানে সেফ জিনিস থাকার পর আপনি কেন চিন্তা করলেন যে এই সবকিছু ছেড়ে খুলনাই পড়তে যাব, মানে এত সেফ ফ্যাক্টর ছিল আপনার জন্য, মানে এতগুলো সুন্দর জিনিস ছিল?
ফার্স্টলি হচ্ছে বাসা থেকে মানে ব্যাপারটা অনেকটা এরকম যে রাজশাহী প্রিয় সবসময়, ঠিক আছে, রাজশাহী বেশি প্রিয় হয়ে গেছে রাজশাহী ছাড়ার পর থেকে, মানে রাজশাহী কিন্তু ইন্টারমিডিয়েটের আগে এত ভালো ছিল না, হ্যাঁ একটা শহর তো এটা, তো ইটস ওকে, ঠিক আছে। আর খুব চিন্তা ছিল যে একটু ফ্রিডম লাগবে লাইফে, ফ্রিডম দরকার, রাতের বেলা বের হবো সারা রাত ঘুরবো, এই ফ্রিডম দরকার ওই ফ্রিডম দরকার, এই চিন্তা করে আসলে বাসা থেকে বেরোইছি। আর তখন রাজশাহী যতটা ভালো লাগতো এখন রাজশাহী আরো বেশি ভালো লাগে খুলনায় যাওয়ার পরে। না খুলনা আমি বলবো না, খুলনা
শিডিউল দিচ্ছিলাম না,
হ্যাঁ শিডিউল দিচ্ছিলাম না, কারণ হচ্ছে এই সময়টা আসলে মানে ইম্পসিবল মানে রুমে থাকা, এই জন্য আমি খুব ভয় পাচ্ছিলাম ওকে শিডিউল দিতে। আর রুম থেকে বের হইলে যে কখন রুমে আসবে এটার কোনো ঠিক ঠিকানা নাই, মানে দেখা গেল আমি আসলে চিন্তা করলাম যে একটার দিকে বের হইলে 10:20 আমি রুমে চলে আসবো বা 10:30 রুমে চলে আসবো, বাট অ্যাকচুয়ালি হয় না, ক্যাম্পাস লাইফ এটা ইম্পসিবল, মানে খুব ইম্পর্টেন্ট, যদি পরীক্ষা থাকে সেটা আর আলাদা কেস, এমনকি আমি ক্যাম্পাস লাইফে থেকে একটা অনলাইন ডিবেট করি জাস্ট এই রিজনে যে আমি আসলে টাইম দিতে পারবো না, মানে খুবই কষ্টের কাজ। কিন্তু বাসায় থাকলে এটা অসম্ভব, বাসায় থাকলে 10:10 মানে ঘুরি বেয়ার কেস 10:00 থেকে বাইরে আসি। আমি আসলে এই জিনিসটাকে খুব এনজয় করি, মানে কথা বলা বক্তৃতা দেওয়া এই ধরনের কাজ কারবার আমার খুবই পছন্দ, মানে আমি জানি না কেন, এমন না যে খুব ইচ্ছা করতো একটু সময়, বাট এইটা ভালো লাগতো, এমনকি আমি হয়তো বা ডিবেট করতাম না, এটাও একটা ভ্যারিয়েবলের মতো কাজ করছে লাইফে। ফার্স্ট যে ডিবেটটা করছি ওই ডিবেটটায় আল্লাহ না মানে কিভাবে কিভাবে চ্যাম্পিয়ন হয়ে গেছি, তারপরে আমাদের পারি করে দেখি ভালোই লাগছে, তারপরে ধীরে ধীরে কন্টিনিউ যখন করছি মোটামুটি ভালো লাগতো, আর ওই জার্নিটা খুব এনজয় করতাম, ট্রাস্ট মি, সেটা হচ্ছে একটা পোডিয়ামে দাঁড়ায় ডিবেট করার চেয়ে ওভারঅল তিনটা মানুষ একটা জায়গায় যাচ্ছি, যখন কলেজে ছিলাম তখন ঢাকার যাইতাম, বিটিভি টিভি ডিবেট করতাম, এই যে তিনটা মানুষ একসাথে আসি খুব চিল হচ্ছে, আবার ওই বাসা থেকে বাইরে মানে খুব ভালো লাগতো। এখন যেটা হয় সেটা হচ্ছে খুলনা থেকে তিনটা মানুষ একসাথে যায় ঢাকার একটা ইউনিভার্সিটিতে, তিনজন একসাথে আসি সারা রাত খুব চিল টিল হচ্ছে, নতুন একটা ইউনিভার্সিটিতে গেছি ওদের একটা নতুন এনভায়রনমেন্ট, এই জানলে আরো বেশি এনজয় করি ডিবেট করার চেয়ে। ডিবেট তো এই হইলো হইলো, কি কি করলো কে কি করলো এটা নিয়ে কথাবার্তা বলা, এটা হচ্ছে এই জার্নিটা খুব মানে ফাটাফাট একটা জার্নি।
আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে এই যে ভিডিও বানান, এখন আপনাকে তো অনেক এনকারেজ করছি, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল ভাই, আমাদের হচ্ছে আগে যে গেস্ট গুলো আনছি, যেমন কুশাল ভাই, আপনি তো কুশাল ভাইকে চিনেন ভাই, ডক্টর কুশাল, লাইফ স্প্রিং, শহীদুল আশরাফ ভাই, উনি এসব বলছে না তোমাদের পডকাস্ট বেশ ভালো। আচ্ছা, তারপরে আবার হচ্ছে পরে হচ্ছে আরো কয়েকজন গেস্ট আনছি, সবাই বলছে না বেশ ভালো ভালো চলতেছে, হ্যাঁ চালিয়ে যাও তোমরা, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ভাই, লাস্টে এনায়েত ভাই এসে হচ্ছে আপনারকে একদম ইয়া করে দিছে ভাই, মানে আপনার আশা ভরসা একটু ভেঙে দিছে ভাই। পডকাস্ট চলতেও পারে আমি বলতে পারি না, আবার না চলার চান্স আমার কাছে মনে হয় বেশি। তবে আপনার ক্ষেত্রে কি এরকম হয় নাই যে আপনাকে অনেকেই বলছে না তুমি এই ভিডিওতে বেশি দিন যাইতে পারবো না, আগাইতে পারবো না, এইসব বানায় লাভ নাই, ভোগান জিনিসপাতি, এরকম কথাবার্তা আপনি কি শুনছেন নাকি?
ও বাই দ্য ওয়ে ভাই, আরেকটা জিনিস একটু বলার ছিল সাথে, যে মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি কখনো এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে একেবারে ফুল অকুপেশন হিসেবে নিবেন? আমার কাছে মনে হয় যে মানে কন্টেন্ট ক্রিয়েশনটা কমেডি টাইপের, এগুলো একটু রিস্কি টাইপের থাকে, তা আপনি কি মনে হয় কখনো এটা ইয়া করবেন?
এইটা হচ্ছে দুইটা ইনসিডেন্টেই আসলে সত্যি। আমার হচ্ছে আমি ফার্স্টে আবরের অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কন্টেন্ট ক্রিয়েশন ফুল টাইম করি আমি খুবই ফ্লপ কন্টেন্ট ক্রিয়েটর হব। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে মানুষ যখন কোনো কিছু জীবিকার তাগিদে সিরিয়াসলি করে, মানে যেমন আমি পড়াশোনা যেভাবে সিরিয়াসলি করতে চেয়েছিলাম দেখা গেছে পড়াশোনা খারাপ হয়ে গেছে, এই জন্য আমার কাছে মনে হয় আমি যদি কন্টেন্ট ক্রিয়েশন সিরিয়াসলি করি কন্টেন্ট ক্রিয়েশন খারাপ হয়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো কন্টেন্ট ক্রিয়েট করতে করতে, যে লাগে কি একটা বানাইতে হবে এক সপ্তাহ। এবার এই এই মাসে এবার ঈদের মৌসুম, এবার হয়তো দুইটা এক্সট্রা কন্টেন্ট বানাইতে হবে, ঈদের ঈদের বাজার করতে হবে, হ্যাঁ এইগুলা চিন্তা ভাবনা আসে। হ্যাঁ এবার হচ্ছে বউ বাচ্চাকে কিছু একটা গিফট দিতে হবে, আচ্ছা চারটা এক্সট্রা কন্টেন্ট বানাইতে হবে, এগুলা চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এরকম করতে গেলে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো, আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ ফেল হয়ে যাবে, মানুষজন আমাকে গালিগালাজ করা শুরু করবে। দেন আমি ডিসাইড করছি যে না, এটাকে আসলে সিরিয়াসলি নেওয়া যাবে না, এটাকে ফান পারপাসে নিতে হবে, ফানকে ফানের জায়গায় রাখতে হবে। আর ও যে কোশ্চেনটা করছিল সেটা হচ্ছে যে এটা চলবে কি চলবে না, আমি আসলে কখনো এটা চিন্তাই করিনি। আমার কাছে প্রথম প্রথম মনে হয়েছে যে এটা যেভাবে আসছে এইভাবে চলুক, ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে খারাপ লাগবে, এমনকি আমি না আর এক্সাইটমেন্ট কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে না, এটা বললে খুব একটা মিথ্যা কথা বলা হবে যে আমি ভিউয়ের জন্য কন্টেন্ট করি না, না আমি ভিউয়ের জন্যই কন্টেন্ট করি, মানে মানুষ যখন ভিউ বাড়ায় আমার খুব ভালো লাগে, মানুষ দু চারটা শেয়ার দিলে খুব ভালো লাগে, কেউ খারাপ কমেন্ট করলে আমার খুবই খারাপ লাগে, আমার দিলে অনেক কষ্ট লাগে যে আল্লাহ এইভাবে কেন লিখলো, আমি তো এরকম করতে চাইনি। আমার লাস্ট একটা কন্টেন্ট একটা ছেলে লিখছিল যে এত থার্ড ক্লাস কন্টেন্ট বানান কেন রিচ বাড়ানোর জন্য, আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ এটা তো থার্ড ক্লাস না রে পাগলা, আমি তো অনেক চিন্তা ভাবনা করেই বানাইছি, হ্যাঁ একটু খারাপ হতেই পারে একদিনটা কন্টেন্ট, এবারে থার্ড ক্লাস বলে দিবে মানুষ, আমি নিজে জীবন একটা আরো কোথাও কমেন্ট করি না যে এই তো প্রোফাইল পিকচার থার্ড ক্লাস, মানুষ কেন এইভাবে কমেন্ট করে, আর খারাপও লাগে কিন্তু মানে আমি খুব সময় চিন্তা করি নাই যে চলতে হবে না চললে কি হবে। খুব মানে খুব হিট করে না, হালকা পাতলা হিট করে আর কি।
আপনি তো বললেন একটা কমেন্টের কথা, এরকম একটা কমেন্ট ভাই আপনি দেখছেন যে আপনার একদম মনে আছে প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ড, আপনার পুরো কিথা লাগছে ভাই মনের মধ্যে, যে কি বললো এটা, বললোটা কি এটা, বললোটা কি, এরকম কোন কমেন্ট কি আছে ভাই যে আপনার একদম খুব মনে লাগছে ভাই এটা বলতেই পারেন না?
আমি আসলে আমার ম্যাক্সিমাম কমেন্টই আমি মনে রাখি, আমি বলতে পারি না, আমার আমি অনেকবার চেক করি, আচ্ছা এখানে কি কেউ রিপ্লাই দিছে নাকি আমার হয়ে, আমি তো রিপ্লাই দিতে পারি না, আমার আমার মাঝে আমার খুব ইচ্ছা করে যে আমি একটা স্যাভেজ রিপ্লাই দিই, তারপরে আমি ভাবি যে না কন্ট্রোল সেভেজ হওয়া লাগবে না, মানুষজন কি নাকি মনে করে। হ্যাঁ আমি, আমার একটা মনে আছে একজন লিখছিল যে এই ভিডিওর কোন লাইনে হাসতে হবে এটা যদি বলতেন,
আপনি দেখে দিবেন না আমরা প্রত্যেক লাইনে হাসতে হবে।
আমার তো মনে, তুই হাসিস না ভাই, তোরে কেউ হাসতে বলছে তোর দরকার নাই হাসা, তুই হাসিস না। আমি কি না বলছি যে হাসির ভিডিও, আমি এটা কথা বলছি, এটা তো জ্ঞানমূলক ভিডিও হইতে পারে, এটা তো কোনো লেখা নাই হাসির ভিডিও। ওইটা দেখে আবার অনেকে ওই কমেন্ট সেম কমেন্ট করতেছে, আমি চিন্তা করলাম ভিডিওটা খুবই বাজে বাজে। আবার কেউ কেউ ওখানে ওখানেও রিপ্লাই রিপ্লাই দিছে, মানে নিতান্তই খুবই ফ্লপ কমেন্ট হয় নাই, ওখানে মানুষ রিপ্লাই দিয়ে একটু হালকা পাতলা ঝাড়ি ঝাড়ি দিছে, এটা কোন চলে। সব মনে রাখি না, কিছু কিছু ম্যাক্সিমামই মনে থাকে। একজন কমেন্ট ওই যে বলছে যে থার্ড ক্লাস কমেন্ট, থার্ড ক্লাস কন্টেন্ট বানান কেন। তারপরে আরেকজন লিখছে যে আজকাল মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু করে। আমি চিন্তা করলাম যে এই মানে ফেমাস হওয়ার জন্য তো এগুলো করি না ভাই, এগুলো করতে ইচ্ছা করে করি, তুমি তো ভাই ফেমাস বানাইছো দেখে তোমার তো। আমি নিজেকে কিন্তু কখনো পার্সোনালি ফিল করি না যে হ্যাঁ একটা কন্টেন্ট দেখলাম আর সেখান থেকে একটা কমেন্ট করি, হ্যাঁ যে ভাইয়া খুব ভালো লেগেছে, এরকম ফিল করি না। ওর এতটা ফিল হয়েছে যে হ্যাঁ এখানে একটা কমেন্টটা করা দরকার, আজকাল মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু করে। মজাও লাগে, খুব খারাপ, আর খারাপ লাগে আসলে, ট্রাস্ট মি, মানে একটু মনটাল খারাপ হয়েছে।
হ্যাঁ সেদিন একজন কমেন্ট করছিল যে চ্যানেলের মধ্যে যে আপনাদের চ্যানেলের নামে খালি বয়েজ আছে কেন, কোনো গার্লস নাই কেন, আমি তো ভাগা পাইতেছি না, এটা রিপ্লাই কি দিব। তখন আমি
বুঝি এটা শুনে আপনার সাথে সাথে হচ্ছে আমাদের সবাইকে গ্রুপে কলে ডাকছে কি হচ্ছে নাকি, আমি উত্তর রিপ্লাই কি দেওয়া যায় এটা, মানে ওকে নরমালি রিপ্লাই নিজেই দেয় কিন্তু এইটার রিপ্লাই হচ্ছে ও কনফিউশনে পড়েছে কি না কি বলবো, পরে আইসা মানুষ আবার আমাকে ধরবে।
আমার খুব মজা লাগে রিপ্লাই গুলো দিতে, কারণ এইসব যখন কমেন্ট করে তখন আর বুঝি না যে রিপ্লাইটা কি দিব আসলে একেবারে। আচ্ছা ভাই
আমি অনেক চিন্তা ভাবনা করি, তারপরে ডিসাইড করি যে রিপ্লাই দিব না,
অনেক কিছু মাথায় আসে যে এটা বলবো
এটা বলবো।
আপনার জুনিয়ররা রিপ্লাই দিয়ে দেয় অনেক সময়, মানে আপনার জুনিয়ররা দেখতেছে যে এখানে কমেন্ট করতেছে তখন কি রিপ্লাই দিয়ে দেয়?
এইখানে অনেক ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যায়, যেমন আমি তো ক্যাম্পাসে অনেক ফান লাভিং, মানে আমার সাথে অনেক অনেক বড় ভাই অনেক মজা করে, তো আমি একটা প্রোফাইল পিকচার আপলোড দিছি, তো আমার এক বড় ভাই কমেন্ট করছে যে এই সামথিং কমেন্ট করছে যে তোকে এরকম লাগতেছে। ওখানে দেখতেছি যে আমার এক মানে আমি চিনি না এরকম একজন যে হয়তো আমার ভিডিও টিডিও দেখে, সে কমেন্ট করছে যে আপনি ওনাকে কিভাবে এই কথাটা বলতে পারলেন। আমি তো দেখার চাল্লাটা বড় ভাই কমেন্ট করছে, এত মজা করে কমেন্ট করছে, সে ওখানে যে রিপ্লাই দিয়েছে আপনি ওনাকে কিভাবে এটা বলতে পারলেন, এরকম ইনসিডেন্ট হয় অনেক।
আপনার যে নামটা বিয়ার দা ভাল্লুক, এই নামের পিছে রিয়া কি হয় যে ভাল্লুক, তারপর বিয়ার দা ভাল্লুক, এই নামের পিছে
এই পেজটা কিন্তু খোলা হচ্ছে 2019 সালে, তখন হচ্ছে এত কিছু হয় নাই, এই পেজটা অনেক আগে খোলা। তো আমাকে হচ্ছে আমি যখন ক্যাম্পাসে ঢুকছি তখন হচ্ছে সবাই ভাল্লুক নামে ডাকতো, ফেসিয়াল রিঅ্যাকশনের কারণে হোক আর সাইজের কারণে হোক, হ্যাঁ সবাই হচ্ছে ভাল্লুক নামে ডাকতো। তারপরে হচ্ছে আগে স্কুল লাইফে কলেজ লাইফে অনেক নাম ছিল, বাট আর লাস্ট নেম যেহেতু ভাল্লুক ভার্সিটিতে ওঠার পরে, তো এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে একটা পেজ খুলবো আমরা, মানে জাস্ট আমি, সেটা হইতেছে যে ওইখানে মানে এমনি যেটা আইডি থেকে পাবলিশ করতে পারি না সেটা ওইখানে পাবলিশ করব, এই চিন্তা ভাবনা করে 2019 সালে একটা পেজ খুলছিলাম। দেন হচ্ছে কিছুই করতাম না ওইখানে, হয়তো এক দুইটা পোস্ট ছিল, খুবই ফালতু কিছু পোস্ট ছিল এক দুইটা, আর কিছু ছিল না। তারপরে ওইখানে আসলে ভিডিও দেওয়া শুরু করি, দেন হচ্ছে এই এই নামটা থেকে যাওয়ার কারণ হচ্ছে এটাই, এটা ছাড়া কোনো স্পেসিফিক রিজন নাই। হ্যাঁ
আর ভাই আপনার আর একটা ভিডিও আছে যে খাওয়া ভাই মোটা নিয়ে আপনি লিখছেন কিভাবে মোটা হওয়া যায়, এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছেন যে ঘুমাবা খাবা আবার রেস্ট নিবা আবার খাবা, এইটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুব একটা মানে মনের কষ্টের জায়গা থেকে ভিডিওটা বানাইছেন, যে আপনার মনে হয় কেউ খোঁচা মোচা মারছিল এই বিষয়টা নিয়ে আপনি সেখান থেকে ভিডিওটা বানিয়েছেন, এটা কি ভাই কেউ খোঁচা মারছে আপনি তার উদ্দেশ্যে?
এইটা রেগুলার ফেস করি, এটা অ্যাকচুয়ালি রেগুলার ফেস করি, এখন আসলে অভ্যাস হয়ে গেছে যে কোক খাওয়া যাবে না, তারপরে বেশি ভাত খাওয়া যাবে না, দুই বেলা তিন বেলা ভাত খাওয়া যাবে না। আর আমি যখনই কিছু খাইতে যাই সেটা হচ্ছে আমি আমি কোথাও আমি খুব চা পছন্দ করি, আমি
আচ্ছা
কোথাও এক কাপ চা ভালো লাগলে আমি ওখানে দুই কাপ চা খাই।
একই ভাই,
খাইতে গেলে ফ্রেন্ড বলে যে না এক্সট্রা হয়ে যাচ্ছে, পরিমিত পরিমাণে খা। এখন ফ্রেন্ডরাও শুরু করছে, যদিও ভালোর জন্য, আমি স্টিল ওদেরকে অনেক পছন্দ মানে মানে রেসপেক্ট করি যে হ্যাঁ ওরা দে কেয়ার ফর মি, ফ্যামিলি তো করেই। হ্যাঁ ঠিক আছে, যে এই কোক খাওয়া যাবে না, জাঙ্ক ফুড খাওয়া যাবে না, বার্গার খাওয়া যাবে না, পিৎজা খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, দেন হচ্ছে এখান থেকে আমি হচ্ছে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। তারপরে ওই সময় হচ্ছে অনেক এই ডায়েট টাইট চলে, এইখানে কি ডায়েট চলতেছে, এখানে এই ডায়েট চলতেছে, ওখানে ওই ডায়েট চলতেছে, এই কাজ করেন আপনি চিকন হয়ে যাবেন, এই কাজ করেন আপনি হয়ে যাবেন। তাহলে আমি চিন্তা করলাম যে আল্লাহ, যে এত মানুষ চিকন করতে চাচ্ছে, মোটা তো কেউ করতে চায় না, অনেক মানুষ তো মোটা হইতে চায়।
এরকম
আমাদের এক ফ্রেন্ড ছিল, আমার এক ফ্রেন্ড, ও আমি চাইল্ডহুড ফ্রেন্ড, তো এমনিতে তো আমাদেরকেও ডাক্তার জিম করতে বলে, ও হচ্ছে অনেক শুকনা, ওরেও ডাক্তার বলছে জিম করতে। তা আমি জিজ্ঞেস করলাম যে তোরে কেন জিম করতে বললো, তো বলতেছে ডাক্তার বলছে ও যদি জিম করে তাহলে ওর খিদা লাগবে, ও যদি খিদা লাগে তাহলে ও খাবে, এই জন্য ডাক্তার ওরে জিম করতে বলছে। আমি বললাম যে তাহলে তো আমারও জিম করলে খুদা লাগে, আমি কি খাবো না?
মানে ডাইরেক্ট স্ট্রিম হয়, সো আমরা তো স্ট্রিম করে আপলোড দিন আর কি। আবার স্ট্রিমে আরেকটা প্রবলেম হচ্ছে যে মানে আমাদের কাছে মনে হয় যে ধরেন পডকাস্টে যেমন কথা বলতেছি, কোনো কোয়েশ্চেন টুয়েশন দিতেছি, ওইখানে হচ্ছে অনেক সময় লাইভ চ্যাট চলতে থাকে, সো কোয়েশ্চেন দিতে হবে, মানে কোনো একটা ফ্লো থাকে না আর কি। মানে এখানে ইচ্ছা মতো কথা বলতেছি, মানে নিজেরা নিজেরা একটা ওইটা থাকে।
আমাদের এই পডকাস্ট চ্যানেলটা খোলার পিছের কাহিনী হচ্ছে ভাইয়া, আর আমরা হচ্ছে ভাই টং দোকানে বসে তো আড্ডা মারি, কত বিষয় কত কথা বলি, মানে কত সময় চলে যায়। তো আবরারি হচ্ছে বলতেছিল যে ওর তো ভাই আগে গেমিং চ্যানেল ছিল একটা, সাকসেসফুল হয়েছিল, তো ও হচ্ছে বলতেছিল যে আমরা একটা পডকাস্ট চ্যানেল খুলি, যে অনলাইনে করব, জাস্ট একজন গেস্ট ডাকবো, তার সাথে আমরা বসে আড্ডা দিব, লাইক আমরা টং দোকানে যে নর্মাল আড্ডা দিই, ওরকম স্ক্রিপ্ট বা লেখা যে নাকি এটা এটা বলতে হবে, এমন কারণ ভাই এরকম আমরা লেখি নাই, যা মনে আসে অন স্ক্রিনে সেটাই বলে দিই।
এটাই এটা ভালো, এটা অ্যাকচুয়ালি ভালো, আমি বলবো না যে এটা চলবে কি চলবে না। হ্যাঁ এটা আমার মনে হয় যে এই ক্ষেত্রে আসলে এক্সপেকটেশন একটু কম রাখা এটা ঠিক আছে। মানে যেমন আমি মানে আমি আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আমি একদিন ভাইরাল হবো। আমি খালি মানুষদেরকে দেখতাম যে ওয়া বাবা রে বাবা কি সুন্দর ভিডিও, একটা কত মানুষ দেখতেছে, ভেরি নাইস ভিডিও গেল ভাইরাল। হ্যাঁ দেন আমি হচ্ছে হঠাৎ করে নিজের ভিডিও দেখা দেখার পর আমার আসলে এখন ওই ফিলিংসটা কমে গেছে, আই মিস দ্যাট ফিলিংস ঠিক আছে, যে মানুষের ভিডিও দেখতাম খালি অনেক, এখন দেখা কম হয়, বাট আবার দেখলে খারাপও লাগে। হ্যাঁ যে আল্লাহ এর এত ভিউ, আমার তো এত হয় না ঠিক আছে, এই জিনিসগুলো হয়। হ্যাঁ তো দ্যাটস ওয়াই, বাট এক্সপেকটেশন রাখা মানে কম রাখা ভালো, তাহলে আসলে কষ্ট কম লাগে, বাট আই থিঙ্ক যে চালাই যাওয়া আবার ভালো।
আসলে এইটার পিছনে তো আমরা ওরকম কোন একদম আহাম ইয়া করতেছি না, কষ্ট হ্যাঁ ভাই সময় দিচ্ছি এটা সত্য, এই ভিডিও টিডিও ওইগুলো ভাই ওই যে আপলোড বেশ সময় দেয়, ও একটু অপটিমিস্টিক থাকে ভাই, ও একটু আশাবাদী থাকে এই বিষয়টা নিয়ে। আরেকজন যে আছে ভাই আমার সাথে, আরেকজন আছিল ও ডিবেট করতো বিজয় যে ভাই যাকে বললাম মোটা হওয়ার জন্য ডাক্তার, ও ও থাকলে ভাই হচ্ছে আরো ভালো হইতো, ও হচ্ছে আপনাকে অনেক কথার প্যাঁচে ফাঁসানোর চেষ্টা করতো, ওর স্বভাব বুঝছেন, ও স্বভাব
আমি
বুঝি না ভাই ওর বায়োলজি ভালো লাগে না, তাহলে তুই বায়োলজিটা বাদ দিয়ে দে, তুই নিস না, ও বায়োলজি নিবে আবার বায়োলজিটা গালিও মারবে, আমার বায়োলজি ভালো লাগে না আমি এটা কেন নিলাম, হ্যাঁ এরপর আবার প্যারা খাবে। ও থাকলে হচ্ছে ভাই আপনারে বেশ কথার জালে ফাঁসানোর চেষ্টা করতো, আপনি দেখ আপনি ভাই
না না এরকম মানুষ পেলে ভালো লাগে।
আচ্ছা
চালাই এটা
পায়া
মানে শুধুমাত্র এরকমের জন্য না যে আসলে একটা পডকাস্টের ভিডিও আপলোড দিতে হবে, আউট অফ মানে আমি নিজেকে বাদ দিলে যদি বাকি গেস্ট গুলোর কথা চিন্তা করি, যেমন এনায়েত ভাই আসছিলেন, ঠিক আছে, তারপরে মোস্টলি লাবিব দাহাব ভাই আসছিলেন,
হ্যাঁ
হ্যাঁ, এই মানুষগুলো তো অনেক জোস, ঠিক আছে, এই জোস জোস মানুষের সাথে আড্ডা
আড্ডা দিয়ে। আমি সত্যি বলি আপনি আসলে জোস, মানে আমি আসলে লাইক আমরা হাসতেছিলাম পুরো পডকাস্টের মধ্যে, মানে আমরা আসলে মানে আমি বলি মানে আপনাদের সাথে যখন কথা বলি লাইক লাবিব দাহাব ভাই, তারপরে এনায়েত ভাই, তারপর আপনি, তো লাইক এদের সাথে আমরা যখন পডকাস্ট করি অ্যাকচুয়ালি আমরা এনজয় করি, মানে যেটা ট্রু, মানে একটু সিনিয়র গেস্ট যখন আনি তখন একটু প্যারা খেয়ে যায়, তো তখন দেখা যায় যে ভাইব ম্যাচ করে না, বাট আপনাদের সাথে যখন কথা বলি তখন আমরা খুব বেশি এনজয় করি, মানে ভাইবটা আর কি। তো ওইটা
একদম ভাই, আমাদের প্রথম এপিসোডে হচ্ছে কুশাল স্যার ছিলেন, তো আমি ওনাকে স্যার বলি, তো ভাইয়া উনি হচ্ছে আইসা হচ্ছে বলে এই তোমরা আমাকে এমনি স্যার স্যার বলতেছো, মানে দেখলে কি ইমন হয় নাকি তোমরা ভাইয়া বলো। ওই মানে কোন পডকাস্টের আধা ঘন্টা 30 মিনিট হচ্ছে ভাই আমার সময় লাগছে হচ্ছে স্যার থেকে ভাইয়াতে কনভার্ট হইতে, বুঝছেন ভাই, মানে আমি ওনার সাথে কিছু ফ্রিলি ওই ফ্লোতে যাবো, লাইক আমি প্রত্যেকবার ওনার বলার আগে প্রথমে স্যার বলে ফেলাইতেছি, এরপরে ওরা ভাইয়া আচ্ছা ভাইয়া বলে। এটা হচ্ছে প্রথম দিকে এরকম সমস্যা হচ্ছে যে ভাইয়া মানে আটকে আটকে যাইতাম, মনে হইতো যে অটো ফর্মালিটিস চলে আসতো ভিতরে, যে মানুষ কি ভাববে মানুষ কি ভাববে, আস্তে আস্তে এখন মনে হয় যে না যা মনে আসে তাই বলে আর হবে। আর ভাই আমরা চেষ্টা করতেছিলাম যে আপনার একটি পডকাস্টের বাইরে কিছু ভিডিও বানানোর, লাইক মানে 10 মিনিটের বা মানে বিভিন্ন কন্টেন্টের, বা যেমন আবরার রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করছে, তো এই ধরনের ভিডিওর দিকেও কনভার্ট হওয়ার চেষ্টা করতেছি, যার যেদিকে ভ্যারি। এতে হয় কি ভাই মানে অনেক একটু একটা জিনিস নিয়ে ঘাটাঘাটিও করা হয়, এটা নলেজ আর কি ভাই পাইলাম, এই নরমালি তো
অবভিয়াসলি
জিনিস নিয়ে ঘাটাঘাটি।
আচ্ছা ভাই একেবারে এন্ডিং এ এসে গেছি টু রেকর্ডটা ইয়া করে, মানে আপনি তো অনেক টাইম দিলেন, আপনি কি এনজয় করছেন আজকের পডকাস্টটা?
অবভিয়াসলি আমি আমি এনি টাইম এনজয় করি, এটা হচ্ছে আমি সবসময় অনেস্ট কথা বলি, ঠিক আছে, কারণ হচ্ছে যেটা সত্যি সেটাই আমি এনজয় করছি। হ্যাঁ আমি অনেকগুলো পডকাস্ট করছি, এটা হচ্ছে মানে পডকাস্ট বলতে পডকাস্ট না, ওই লাইভ কোশ্চেন অ্যান্সার শো, ঠিক আছে, যেহেতু এটা রেকর্ডেড ছিল একটা ভালো ইয়া ছিল যে হ্যাঁ যে কোনো সময়ে মানে আটকে টাটকে গেলে কোনো প্রবলেম নাই আর কথা বলে মজা পাওয়া যায়। আমি এতদিন ধরে যতগুলো পডকাস্ট করছি ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বলছে ভাই ওই ভাষায় কথা বলেন একটু, মানুষকে একটু মজা দেন, সো ওই জায়গা থেকে বের হয়ে হ্যাঁ মানে মন খুলে কথা বলা গেছে, দ্যাটস আর ডিফারেন্ট কোশ্চেনস পাইছি। এখন কেউ যদি ডিরেক্টলি বলে ভাই ওভাবে কথা বলেন, ভাই দর্শক কিন্তু আপনার ওরকম কথা শুনতে চাচ্ছি, আমি তখন কি বলবো অ্যাকচুয়ালি, যে ভাই এগুলা তো আমি আসলে কন্টেন্টে বলি এখন তো বলতে পারতেছি না, সবসময় হয় না আসলে এটা, এখন কেউ দেখা যাচ্ছে আমার সাথে কিলো ফ্লাইট নিয়ে কথা বলতেছে ভাই আপনার আসলে গাড়ি টাড়ি বানাইছেন কিরকম কিরকম করলেন আছে এগুলো এগুলো করলেন, হ্যাঁ ভাই একটু ওই ভাষায় কথা বলেন, তো মানে এটা তো ডিরেক্টলি সুইচ করা তো পসিবল না, বাট ভাল লাগছে, আই মানে খুবই ভাল লাগছে অ্যাকচুয়ালি, ট্রাস্ট মি সত্যি কথা
আমাদের ভাল লাগছে ভাই আপনার সাথে কথা বলে, বেশ আড্ডা ভাই জুম ছিল বেশ ভালো।
আচ্ছা সবাইকে ধন্যবাদ পডকাস্টটা শোনার জন্য, হোপফুলি সবাই এনজয় করছেন, এন্ড ইয়া তো ভাইয়াকেও থ্যাংকস যে এই পডকাস্টে আসার জন্য, আসলে আমি আসলে কি বলে এন্ডিং বলতে খুব প্যারা লাগে ভাই, মানে আমি বুঝি না কেন পডকাস্ট আসলে এন্ড করব,
এটা ভাই ওরে সব সময় এটা অলওয়েজ বলে আসছে যে ছেলেটা খুব সুন্দর ইন্ট্রো দেয়, হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যান তেন বলে, এই এন্ডিং এ আসলে এর মুখের মধ্যে থেকে কথা বের হয় না
ভাই, আসলে বুঝি না ভাই মানে কেমনে একজন গেস্ট কে বিদায় দিব, আসলে উনি কষ্ট করে আসছে বাট বিদায়টা কিভাবে দিব, আপনি ইন্ট্রো আউটপুট দিয়ে দিতে পারেন তাহলে আরো খুব সুন্দর হবে।
না সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ, আমি তো ভালো লাগলো পার্সোনালি এই পডকাস্টটা করে, আপনারা সবাই সুখে থাকবেন, আপনাদের পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই পিচি বাচ্চা স্কুলের জন্য দোয়া করবেন, ওদের সামনে পরীক্ষা, আই হোপ সো পরীক্ষা তো অবশ্যই থাকবে, ওদের পরীক্ষার জন্য দোয়া করবেন, আর ওদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটা অনেক জরুরি, এটা কিন্তু আমি বলি না নিজের ভিডিওতে কিন্তু আসলে করেন ভাই, এটা খুবই জরুরি, মানুষ করলে ভালো লাগে, করে দিয়ে এসে তারপরে হচ্ছে রেডি হইছি যে হ্যাঁ পডকাস্ট আছে, আমি তো ভুলেও গেছিলাম মাঝখানে আজকে পডকাস্ট, আমি অর্ডার করে দেখতেছি ও মেসেজ দিছে, আমার তো মনে হচ্ছে আজকে তো 30 তারিখ আজকে তো বসতে, আমি ওকে জিজ্ঞেস করছি আচ্ছা এটা কি রেকর্ডেড না লাইভ, ও যদি বলে লাইভ তাহলে আমি খাবো না এখনই বসে যাবো, পাশে বলে দেবো যে রেডি করে রেখে দিতে, তখন বললো রেকর্ডেড, আমার আচ্ছা ঠিক আছে তাহলে খেয়ে আস 15 মিনিট টাইম তো পাওয়া যাবে, দেন হচ্ছে আমি খাইতে গেলাম, বা মানে এই অনেক কাজ অনেক কাজই থাকে অ্যাকচুয়ালি ভার্সিটিতে, তুমি চাইলে অনেক ব্যস্ত হইতে পারবা, মানে পাগলের মতো ব্যস্ত হইতে পারবা, নিজেকে সময় দিতে পারবা না, আবার তুমি চাইলে একদমই ডুবে থেকে পারবা, যেমন আমার কয়েকদিন আগে যখন আমি হচ্ছে অনেক প্রেশারে ছিলাম তখন, আমার এমন মানুষগুলোকে খুবই হিংসা হয়েছে যাদের কোনো কাজ নেই। আমি নিজেও চিন্তা করতাম যে আমি যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হতাম, আমি মানে একদম ওই থাকে না কেউ ঘরের মধ্যে বসে থাকে ওর মতো হইতাম, যাতে কেউ না চিনে, কোনো ক্লাব করার দরকার নাই, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার দরকার নাই, বাসায় বসে থাকবো। এই মানুষগুলা খালি ওরকম ভাবে থাকে, এদেরকেও হিংসা হয় যে আশায় ওর তো কোনো কাজ নাই।
হ্যাঁ আপনি কি ফোর্থ ইয়ারে মানে যদি এইবার বের হয়ে যাবেন
ফোর্থ ইয়ারে? হ্যাঁ 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 নেক্সট ইয়ার বের হয়ে যাবো, মানে করোনা না থাকলে বের হয়ে যেতাম।
আমি ভাবতেছিলাম যে আমি যদি কোনো ভাবে চান্স পাই তাহলে আমার ভাইয়ারে ভাইয়াকে পাবো।
হ্যাঁ 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 বাট কুয়েটা চান্স পাওয়ার দরকার নেই, ট্রাই ফর বুয়েট স্মার্টলি পড়াশোনা করো, স্মার্টনেস খুবই নেসেসারি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার জন্য। হ্যাঁ মানে গাধার মতো কামলা খাইটা লাভ নেই, গাধার মতো কামলা খাইটে তুমি যদি মানে যেমন যেমন আমাদের ফার্স্ট বয় গুলো হয় ওরা গাধা না, ওরা অনেক ট্যালেন্টেড বাট ওরা সব পড়ে, তো ওদের কেসটা ডিফারেন্ট, যারা হচ্ছে একটু সবকিছুতে অ্যাক্টিভ টেকটিভ থাকে তাদের আসলে সব পড়া হয় না। তা আমি ওদেরকে সাজেস্ট করি যে স্মার্টলি পড়ার, কারণ ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু সত্যি 600-600 কেউ আনতে পারে না। হ্যাঁ তো 350 না হইলেও একটা কাট মার্কস থাকে, সেটা 500 হইতে পারে, সেটা 400 হইতে পারে, এটা কেউ নোবডি নোজ। এমনকি কিছু কিছু কোশ্চেনে 350 কিন্তু সত্যি কথা, অনেক হার্ড কোশ্চেন হইলো সেখানে কাটমার 350 হয়। মেডিকেল তো মেডিকেলের গুলো জানা যায়, তো মেডিকেলে যেমন একটা সময় ছিল যখন 66 পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, আবার এখনকার সময় 66 পেয়ে কোনো মেডিকেলে চান্স পাইতেছে না। ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা সত্যি।
আমার এক পরিচিত আছে ভাই, ও হচ্ছে যে লাইক সেকেন্ড টাইম দিছে তো লাইক ও খুব কষ্টে আছে, মানে দুইবারই ওর লাইক 1.5 মার্কে একেবারে কাট অফ মার্কে চলে গেছে
সেটা মেডিকেলে।
হ্যাঁ হ্যাঁ খুব কষ্টে আছে।
মানে মোটামুটি স্মার্টলি পড়াশোনা করে যে তোমার একটা নির্দিষ্ট পরিমাণে সিলেবাস কভার করে কেউ যদি পরীক্ষা দিতে যায় হয়ে যায়, আসলে হয় না তা না। বাট একটা জিনিস কি, লাস্ট মোমেন্টে অনেকের মনে হয় যে সব পড়বো সব পড়বো সব পড়বো দিয়ে হচ্ছে একটা মানে কি বলো ওটাতে মানে খুব একটা গোলমাল পাকিয়ে ফেলে, ওইটা না করে যেটুকু পড়ছে সেটুকু যদি বেটার রিভিশন দিয়ে যায়। মানে অনেকটা এরকম যে আমি 80% ধরো পড়ছি তিনটা বইয়ের, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এবং আমি চিন্তা করে রাখছি যে 80% থেকে যা আসবে আমি তাই পারবো, সো আমি ওই এক্সট্রা 20% এর টেনশন করতেছি না, ওইটা বেটার।
আচ্ছা বুঝছি।
বাট আপাতত এইচএসসি দাও, এইচএসসিটা ভালো দাও, এটাই
মানে আমি ভাই প্যারা খাইতেছি খুব বেশি আসলে। আমার মনে হইতেছে যে লাইক এখন তো কাট অফ মার্ক অনেক বেড়ে গেছে না, মানে 90% তো 90% এরও বেশি, এর জন্য প্যারা লাগতেছে আর কি, যে কোনো ভাবে যদি ছুটে যায় একেবারে।
না 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 ওটা ছুটবে না, ওটা তোমরা হচ্ছে মানে এটা চিন্তা না করে পরীক্ষা দাও, এটা বেটার। আমাদের সময় সেম ইনসিডেন্ট হয়েছিল, 2000 আমরা তো 2017 এইচএসসি দিছি, 2016 সালে হচ্ছে 89% যাদের মার্কস ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তারা বুয়েটে ফর্ম তুলতে পারে নাই বা ফর্ম তুললেও অ্যাডমিট পায় নাই, সো আমরা আবার ওই টেনশনে পড়ে গেছিলাম যে 90 পাইতে হবে, 180 পাইতে হবে, এই সে হাবি জাবি দিয়ে অনেক প্রেশার। পরে মানে হুদাই এগুলো দরকার নাই প্রেশার নেওয়ার, জাস্ট পরীক্ষাটা ভালো দিবা, চেষ্টা করবে অ্যাকচুয়ালি ভালো দেওয়ার, বাকিটুকু দেখা যাক কি হয়।